শুরু হচ্ছে যথারীতি আমাদের শুক্রবারিক আয়োজন আলাপন। আজকের বিষয় ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রত্যাশা ও প্রাপ্তি। শ্রোতারা এরই মধ্যে জেনেছেন যে রোকেয়া হায়দার আমাদের সঙ্গে নেই, তিনি আছেন কক্সবাজারে, কাজেই তাঁর জায়গায় আমি আছি এখানে বসে আলোচনায়, এবং আমার সঙ্গে আছে আমার সহকর্মী তাহিদুল ইসলাম। তাহিদ, আমরা তো প্রস্তুত যে ভারত বাংলাদেশ যে সম্পর্ক এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর, এই গুরুত্বপূর্ণ বিষয়টি একটু বিশ্লেষণের জন্য।
জি, চার দিনের সফরে তিনি এখন রয়েছেন ভারতে, এবং এই চার দিনের সফরে মূলত যেসব বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে বলে এখন পর্যন্ত দুই দেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অর্থনীতি একটি নিশ্চিত বিষয়, একই সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন একটি বিষয়, তিস্তা চুক্তি নিয়ে কথা হতে পারে, এবং আমরা আরেকটি বিষয় যেটি
অসমের নাগরিক পঞ্জি
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের খানিকটা ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে অসমের নাগরিক পঞ্জি। এই বিষয়গুলো নিয়েই আমরা আসলে ভেঙে ভেঙে আলোচনায় যাব, এবং সেক্ষেত্রে আমাদের সঙ্গে আসলে দুজন বিশেষজ্ঞ রয়েছেন এবং ভারত থেকে আমাদের আরেকজন বিশ্লেষক রয়েছেন, তাদের সঙ্গে প্রথমে একটু পরিচয় করিয়ে নিই।
হ্যাঁ, নিশ্চয়ই।
জি, আমাদের শ্রোতা এবং দর্শক যারা রয়েছেন তাদের সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার আগে জানিয়ে দিই, আপনারা চাইলেই আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন, প্রশ্ন করতে পারেন, মন্তব্য জানাতে পারেন। সেক্ষেত্রে ফোন নাম্বারটি জানিয়ে দিই, 202-619-3062। তাহলে অতিথিদের সঙ্গে পরিচয়ের পালা। এবার আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে দুজন বিশেষজ্ঞ রয়েছেন, একজন হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল ও নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আব্দুর রশিদ, এবং আমাদের সঙ্গে আরও রয়েছেন পানি বিশেষজ্ঞ ডক্টর আনুন নিশাত। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
জি, এবং আমাদের সঙ্গে ভারত থেকে রয়েছেন টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার সাংবাদিক এবং বিশ্লেষক মহুয়া চ্যাটার্জি। আমরা শুরুতেই আসলে একটু ভারত থেকে জেনে নিই।
হ্যাঁ মহুয়া চ্যাটার্জি, আপনাকেও স্বাগতম।
আপনার সঙ্গে গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেখা হয়েছে, এই সফর নিয়ে তার অনুভূতি কি, কতটা খুশি তাকে দেখলেন এখন পর্যন্ত, সেটি একটু জেনে নিয়ে আপনার কাছ থেকে অন্য বিষয় বিশ্লেষণ জানবো।
খুবই সংক্ষিপ্ত, আমাদের সাথে উনি পাবলিক রিসেপশন যেটা হয়েছিল বাংলাদেশ হাই কমিশনে দিল্লিতে, সেখানে আমাদের আমি সেখানে তার সাথে আমার দেখা হওয়ার সৌভাগ্য হয় এবং অল্প কথোপকথন হয়, এবং তিনি খুবই পজিটিভ এই সফর সম্বন্ধে বলে দেখে মনে হলো এবং শুনেও মনে হলো। ঠিক অ্যাকচুয়ালি এখানে আসার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওর নিউ ইয়র্কে মিটিং হয়, তো দিল্লির সফর কিন্তু তার ঠিক পরে পরেই, ফলে একটা ফলো আপ আছে। তো যে যে বিষয়গুলো এর মধ্যে আলোচনার মধ্যে আসার কথা সেগুলো তো আছেই, কিন্তু দু চারটে জিনিস যেগুলো নিশ্চয়ই আমাদের এখানেও ভারতবর্ষেও সেগুলো আমরা সেগুলো দিকে তাক মানে সেগুলো নিয়ে প্রশ্ন ওনাকে ছোট ছোট করাতে উনি যে তার উত্তরও দিয়েছেন, যেমন মানে আজকে ওই যেটা আপনারা বললেন যে এনআরসি বা নাগরিক রেজিস্টার, এবং সেটা যদিও একটা বড় বিষয়, কিন্তু আমার মনে হয় যেটা না বলা থেকে গেছে বা সেই অর্থে আমার মনে হয় না যে পাবলিকলি এখনো পর্যন্ত আলোচনা হয়েছে, হয়তো আগামীকাল বাইল্যাটারাল মিটিং এর প্রধানমন্ত্রী মোদীর সাথে বাইল্যাটারাল মিটিং এর পরে হয়তো সে বিষয়ে কোনো প্রশ্ন হলে তার উত্তরে কেউ কিছু বলতে পারেন, কিন্তু এই রোহিঙ্গা ইস্যুটি আমার মনে হয় সর্বোপরি একটি বড় বিষয় এবং চিন্তার কারণ দুদিকেই, এবং সেখানে ভারত এবং বাংলাদেশ দুরকম আচরণ দেখিয়েছেন, এবং সেখানে সেটা নিয়ে একটা যেটাকে আমরা ডিসকমফর্ট বলি সেটা রয়েছে দুই দেশের মধ্যে, তো কোথাও না কোথাও সেই আলোচনাটা নিশ্চয়ই আসবে বলে আমার মনে মানে খুবই আমি নিশ্চিত যে এই আলোচনাটি তিনি মোদীর সাথে করবেন। তবে কাল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমাদের যেটুকু আলাপ আলোচনা যেটুকু হয়েছে, তাতে একটি বিষয় কিন্তু একটি ইমিডিয়েট বিষয় কিন্তু দেখা দিয়েছে, এবং সেটা হচ্ছে ভারত সম্প্রতি বিশেষ কারণে পেঁয়াজ এক্সপোর্ট করা বন্ধ করেছে, কারণ তো সেটার কিন্তু একটা বড় ইম্প্যাক্ট বাংলাদেশে পড়েছে। এবং যদিও সেটা মানে অম্লমধুর ভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উল্লেখ করেছেন, কারণ তাকে প্রশ্নটা আমিই করেছিলাম পাশ থেকে যে পেঁয়াজটা যে যাচ্ছে না সেটাতে কি অসুবিধা হচ্ছে। তিনি কিন্তু হেসে উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ কি করব, আমরা এখন কয়েকদিন পেঁয়াজ ছাড়া রান্না খাওয়াই অভ্যেস করছি, কারণ আপনারা পেঁয়াজ পাঠাচ্ছেন না। তো খুবই হেসে এবং মাধুর্যের মধ্যে দিয়ে কথাটার আলোচনা হয়। কিন্তু আজকে যখন ইন্ডিয়া বাংলাদেশ বিজনেস ফোরামে শেখ হাসিনা ছিলেন এবং সেখানে ভারতের কমার্স মন্ত্রী পীয়ূষ গোয়েল উপস্থিত ছিলেন, তার সামনে কিন্তু শেখ হাসিনা নিজের ভাষণের মাঝখানে আবার মজা করার মতো করেই কথাটা পেরেছেন এবং একইভাবে বলেছেন যে এই যে পেঁয়াজটা হুট করে বন্ধ করে দেওয়া হলো, এটাতে কিন্তু আমাদের একটু অসুবিধে হচ্ছে এবং আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াই রান্না খাচ্ছি এখন। তো এটা আমার মনে হয় যে অত্যন্ত সুন্দর ভাবে উনি কিন্তু খুব মানে একটা বিষয়, একটা জরুরি বিষয়কে কিন্তু উনি খুব ভালোভাবে কমিউনিকেট করেছেন ভারত সরকারের কাছে। এবং দেখা যাক আগামী দুদিনে এই বিষয়টাকে
জি আমরা মহুয়া চ্যাটার্জি অনেক ধন্যবাদ মহুয়া চ্যাটার্জি, আপনার কাছ থেকে আসলে আরো দুটো বিষয় একটু আমি বিশ্লেষণ জানতে চাই। সেটি হচ্ছে আসলে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগে শেষ দফায় যখন দেখা হয়েছিল নিউ ইয়র্কে, তখনও বিষয়টি এসেছে এবং ভারতের প্রধানমন্ত্রী এটা বলেছেন যে আসলে এনআরসি নিয়ে বাংলাদেশের ভাবনার কিছু নেই, কিন্তু তারপরও ভাবনার জায়গাটাই অবশ্যই আছে এবং সে কারণেই অসমের নাগরিক পুঞ্জি এবং তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা অর্থাৎ যেটিকে তিস্তা চুক্তি বলা হয়, এই দুটো বিষয়ে প্রধানমন্ত্রীর এবারের সফরে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হতে পারে বলে কি আপনি মনে করেন?
হ্যাঁ নিশ্চয়ই, তার কারণ এনআরসি নিয়েই কিন্তু বেশিরভাগ প্রশ্ন ওকে ছোট ছোট করে করা হচ্ছিল তো তার ফলে উনি কিন্তু একটা জিনিস বারবার বলেছেন, সেটা হচ্ছে যে যদিও এনআরসিটা ওদের দুশ্চিন্তার কারণ, কিন্তু এটা নিয়ে বিশদে ওনার প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনা হয়েছে এবং উনি এটা একথাও বলেছেন যে নরেন্দ্র মোদী ওনাকে যে আশ্বাস দিয়েছেন উনি কিন্তু সেই আশ্বাসে খুবই স্যাটিসফাইড।
একটা জায়গায়
বলে আমার মনে হচ্ছে আগামী কাল যখন নরেন্দ্র মোদীর সাথে উনি বাইলেটারাল মিটিং করবেন, এই বিষয়টা নিশ্চয়ই আরো বিশদভাবে আলোচনা হতে পারে।
হ্যাঁ মহুয়া চ্যাটার্জি,
যে যতই আলোচনার টেবিলে যাই হোক না কেন, বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশের এখনো একটা এটা একটা সর্বোপরি চিন্তার বিষয়।
হ্যাঁ মহুয়া চ্যাটার্জি, একটা বড় প্রশ্ন,
তিস্তা জলের চুক্তিটা কিন্তু আমার মনে হচ্ছে এই মুহূর্তে আলোচনা হবে না, এই জন্য মনে হচ্ছে যে এইবার কিন্তু সাধারণত তিস্তা জলের চুক্তি নিয়ে যদি কোনো কিছু অগ্রসর হতো তাহলে পশ্চিমবঙ্গ সরকারেরও একটা কোনো ইনপুট থাকতো তাতে। এইবার কিন্তু এইবারের এই যে দিল্লির যে মিটিং সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো কোনো তরফ থেকেই ইনভলভ করা হয়নি, তার ফলে আমাদের এখানে সাংবাদিক মহলে দিল্লিতে এটা মনে করা হচ্ছে যে তিস্তার চুক্তিটা হয়তো এখন অল্প আলোচনা হলেও মুলতুবি থাকবে।
হ্যাঁ মহুয়া চ্যাটার্জি, আপনি তিস্তার ব্যাপারে যেটা বললেন সেটা ঠিক, কারণ আমরা জানি যে ইতিহাস সেটাই প্রমাণ করে 2011 সালে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন ভারতের, সেই সময় তিস্তা চুক্তি প্রায় সম্পাদিত হতে যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকায় গেলেন না এবং তিস্তা চুক্তিও সম্পাদিত হলো না। কিন্তু এই যে এনআরসির ব্যাপারে যে আশ্বাসের কথা বলছেন, এটা অবশ্য মোদি বলেছেন যে এটি হচ্ছে ভারতের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু এই বিষয়টার সঙ্গে রোহিঙ্গা ইস্যুটা অনেকটা সম্পৃক্ত, কারণ রোহিঙ্গার ব্যাপারে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি অনেকটা সাম্প্রদায়িকভাবে বিভক্ত আর কি। তো এই এই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি যদি অসমের মুসলমানদের ক্ষেত্রেও প্রযোজ্য হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা আশঙ্কার কারণ আছে, কি বলেন?
হ্যাঁ, আমি বারবার বলছি আশঙ্কার কারণ নিশ্চয়ই যায়নি, কিন্তু যেহেতু শেখ হাসিনাকে দেখে যেটুকু মনে হলো যে তিনি কিন্তু সমস্ত বিষয়টিকে অত্যন্ত পজিটিভ ভাবে দেখার চেষ্টা করছেন, এবং যদিও এটি আশঙ্কার বিষয়, উনি কিন্তু এই এই কিভাবে এটাকে রিজলভ করা যায়, কিভাবে এটাকে ঠিক করা যায়, কিভাবে এটার এটার সূত্র বার করা যায় এটাকে ঠিক করার, সেইটার দিকেই তাকিয়ে আছেন। এবং উনি মনে করছেন, যেটা ওর আমরা যেটাকে সাংবাদিকরা আমরা যেটাকে বডি ল্যাঙ্গুয়েজ বলি, সেটা থেকে যেটা মনে হলো যে উনি কিন্তু নিশ্চয়ই নরেন্দ্র মোদীর কাছ থেকে এই ধরনের কোনো আশ্বাস পেয়েছেন, যেটা শুধু অভ্যন্তরীণ ইস্যু সেটা তো নয়, সেটা তো উনিও জানেন, সেটা তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানেন যে এটার ইম্প্যাক্টটা স্পিল ওভার করতে পারে বর্ডারের ওই পাশে। তো ফলে সেইটা যে করলে পরে যে বাংলাদেশের শুধু ক্ষতি হবে তা নয়, বাংলাদেশের যদি অসুবিধার সৃষ্টি হয় তাহলে সেটাতে ভারতেরও অসুবিধার সৃষ্টি হবে এই মুহূর্তে, এবং যখন কিনা পাকিস্তান একদিকে, একদিকে বাংলাদেশ, এবং পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক যতটা মধুর নয় বাংলাদেশের সাথে কিন্তু সেই তুলনায় অনেক বেশি মধুর, সেখানে ভারতও নিশ্চয়ই চাইবে না যে সেই ব্যালেন্সটা নষ্ট করতে।
মুহুর চ্যাটার্জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ।
আমরা একটু এবার বাংলাদেশে যাই এবং বাংলাদেশের বিশ্লেষকদের কাছ থেকে জানার চেষ্টা করি। মোহাম্মদ আব্দুর রশিদ, নমস্কার। মোহাম্মদ আব্দুর রশিদ, আপনার কাছ থেকে একটু জানতে চাই, শুরুতেই আসলে অসমের নাগরিক পুঞ্জি নিয়েই আপনার বিশ্লেষণ জানতে চাই। প্রধানমন্ত্রীর এবারের এই সফরের মধ্য দিয়ে নাগরিক পুঞ্জি নিয়ে অগ্রগতি বা প্রকাশযোগ্য কোনো মন্তব্য কি আমরা পেতে পারি, এমনটা কি আপনার মনে হয় সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে?
এখানে প্রথমে যেটা বুঝতে হবে সেটি হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ভারত সফর করেন বা ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশ সফর করেন, তখন জনগণের ভেতরে একটা ইউফোরিক সিচুয়েশন তৈরি হয় যে হ্যাঁ, আমাদের ভেতরকার অমীমাংসিত যে বিষয়গুলি আছে বা জনমনে যে শঙ্কাগুলো আছে সেগুলো দূর হবে। তো সেই শঙ্কাগুলো তো ইতিমধ্যে আপনারা তুলে ধরেছেন যে মূলত বাংলাদেশের মানুষের ভেতরে যে শঙ্কা রয়ে গেছে সেটি এনআরসি একটি শঙ্কা আছে, রোহিঙ্গা ইস্যুতে পূর্ব দিকে, এদিকে রয়ে গেছে আপনার তিস্তা নদীর জল, তো এগুলো একটা সমাধানে বা কোন একটি পথ বের হবে সেটি সবাই এই প্রত্যাশা করে, এবং সেই প্রত্যাশার জায়গাটা এখন পর্যন্ত আমি দেখেছি যে এটি জাগ্রত আছে। আরেকটি হলো যে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবারের যে সফরের ভেতরে যে বৈশিষ্ট্যটা আমরা এখনো উল্লেখ করিনি সেটি হচ্ছে মূল বৈশিষ্ট্য হলো বাণিজ্য উন্নয়ন। অর্থাৎ তিনি মনে করেন যে বাংলাদেশ যে হারে এগিয়ে যাচ্ছে তাদের যে অগ্রগতি হচ্ছে সেই অগ্রগতি ফলে, এবং আমাদের জিও পলিটিক্যাল লোকেশনটা প্রায় 4 বিলিয়ন পিপলের মার্কেটের মধ্যেখানে অবস্থিত, তো সেখানে ইকোনমিক হাব হিসেবে বাংলাদেশ ভবিষ্যতে তৈরি হতে পারে, এবং সে ব্যাপারে এবারকার সফরে ভারতের সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাণিজ্য এবং ট্রেড অ্যাফেয়ার্স। তা আমরা মনে করছি যে রাজনৈতিক বিষয়টার চেয়ে এটি বেশি গুরুত্ব পাবে এবারকার সফরে, এবং তার ফল হয়তো আমরা আগামীকালের বৈঠকের পরে জানতে পারবো। এবং বাংলাদেশ ভারতের বিনিয়োগ আশা করছে, এবং সেই বিনিয়োগের জন্য বাংলাদেশ সবকিছু একটু সহজ সরল এবং নিরাপদ পরিবেশ তৈরি করবে, যেখানে 100টি ইকোনমিক জোন আছে, তার মধ্যে তো 2টি ভারতকে ভারতের বিনিয়োগকারীদের জন্য দেওয়া হয়েছে, এই সবটি মূল পাচ্ছে। আর এছাড়া যদি রাজনৈতিক যে সংখ্যাগুলো আমরা বললাম এনআরসি, এনআরসি বাংলাদেশ এখন পর্যন্ত বাংলাদেশ বিশ্বাস করছে যে এনআরসি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতির উপরে বাংলাদেশ তার আস্থা স্থাপন করেছে, এটি আমি দেখেছি। এখন হচ্ছে যে যতক্ষণ না এনআরসির বহির্ভূত ব্যক্তিদের বাংলাদেশের ভেতরে পাঠিয়ে দেবার কোনো চেষ্টা না হয় ততক্ষণ পর্যন্ত এটি এমন কোনো সমস্যা বাংলাদেশ অনুভব করবে। যেটি বাংলাদেশের জনগণ অনুভব করছে সেটি হচ্ছে সরকার মানে নরেন্দ্র মোদী বা পররাষ্ট্র মন্ত্রণালয় যে বক্তব্য পেশ করছেন এনআরসি সম্পর্কে আভ্যন্তরীণ বিষয় হিসেবে, কিন্তু আমরা দেখি যে ভারতের রাজনৈতিক দল বা দলের নেতারা এই এনআরসিকে যারা বহির্ভূত হয়েছেন তাদের সবাইকে বাংলাদেশি বানিয়েছে। আমি একজন বাংলাদেশি হিসাবে সুস্পষ্টভাবে বলতে পারি তারা সবাই বাংলাদেশি না। এখন এই যে বাংলাদেশি বানিয়ে যে ওখানে ভারতের আভ্যন্তরীণ রাজনীতি একটু প্রভাবিত করার জন্য যদি করা হচ্ছে তাতেই সেটি বাংলাদেশের জনগণের শঙ্কার কারণ হয় যে রাজনৈতিক যেটা পলিটিক্যাল রেটরিক বলতে চাচ্ছি, পলিটিক্যাল রেটরিক অ্যান্ড গভর্নমেন্ট স্টেটমেন্টের ভেতরে একটা বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। সেই পার্থক্যটা কেন হচ্ছে এবং এটি সরকার এখানে আস্থা স্থাপন করলেও জনগণ যতটা আস্থা স্থাপন করতে পারে সেজন্য এই বিষয়টি আরো আরো সুস্পষ্ট পরিষ্কার হওয়া উচিত। হ্যাঁ, এই বিষয়ে বাংলাদেশে এটির কোনো প্রভাব পড়বে না এরকম নিশ্চয়তা যদিও বাংলাদেশ পেয়েছে তাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং তাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে, তবুও পলিটিক্যাল রেটরিকের কারণে একটু সমস্যা।
তাহলে আপনি কি মনে করেন, আমি জানতে চাইছিলাম তাহলে কি মনে করেন যে সমস্যাটা অনেকটা রোহিঙ্গা সমস্যার মতোই যদি তারা বিতাড়িত হয় সেখান থেকে, সেই আশঙ্কাই তো বাংলাদেশ করছে?
ব্যাপার হচ্ছে এখন আমি এই জায়গাতে উত্তর খুঁজতে গেলে আমাকে একটু ভূ রাজনৈতিক ক্যানভাসে যেতে হবে। তো সেটি যে ভূ রাজনৈতিক ক্যানভাসে আপনি যেমন রোহিঙ্গা বা বাংলাদেশে অত্যাচারিত নির্যাতিত জনগোষ্ঠী হিসেবে আছে এখন উপস্থিত, এরা বাংলাদেশ সহ এই অঞ্চলে আপনি তো খেয়াল করেছেন যে সাধারণ পরিষদের অধিবেশনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটি বাংলাদেশের একার সমস্যা নয়, এটা আঞ্চলিক সমস্যা। এখানে যে ঝুঁকি তৈরি হয়েছে সেই ঝুঁকি যদি আমরা ম্যানেজ করতে না পারি এটি অঞ্চলকে অস্থিতিশীল করবে। এখন এরকম যদি আরেকটি ঝুঁকি যদি আমাদের এদিকে তৈরি হয়, মানে আপনার কথা আমি আশা করি হবে না, তো সেটি হলে পারে তখন এইসব এই ঝুঁকিগুলো কোন দিকে প্রভাবিত হবে। আমরা মনে করি যে থ্রেট হ্যাজ এ মোবিলিটি, এটি চলাচল করে, তো সেটি কোন দিকে সেই থ্রেট ঝুঁকিগুলোকে কোন দেশ প্রবাহিত করবে কোন দিকে সেটি নিয়ন্ত্রণ করা একটা কঠিন ব্যাপার হয়ে যাবে। তো নিরাপত্তার সমস্যা তখন সবচেয়ে বড় হবে। তো সেটি ভারতে যেমন ভারতের আমি নিশ্চিত ভারতের যারা স্ট্র্যাটেজিস্ট আছেন তারা থিঙ্কার আছেন তারা খুব ভালো করে এই ঝুঁকি অনুভব করেন এবং তারাও হচ্ছে এটি আঞ্চলিক ঝুঁকির ব্যাপারে সম্মত। এখন এটি সমাধান করতে গেলে আমাদেরকে যে জায়গাটাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী অবস্থান করছেন, যিনি জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে বারে বারে একটি কথা বলে আসছেন, পিসফুল সলিউশন, শান্তিপূর্ণ সমাধান, তিনি মিয়ানমারের সাথে এই যে দু বছরের আছে আমাদের যারা রোহিঙ্গারা আছে সেটি কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। এখন পর্যন্ত এখানে চেষ্টা করা হয়েছে যে এই থ্রেডটাকে অল্প একটু জায়গার মধ্যে কন্টেন করা, যেটিকে আমরা বলছি উখিয়া কক্সবাজার এই অঞ্চলের মধ্যে, এবং এর প্রতিক্রিয়া প্রতিফল মিয়ানমারের ভেতরে গিয়ে যাতে না পড়ে সেদিকেও সেটিও বাংলাদেশ নিশ্চিত করেছে। তিনি গতকালকেও বলেছেন যে আমি শান্তিতে বিশ্বাস করি, শান্তিপূর্ণ সমাধানের পথে আমি হাঁটব। এখন এই শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটতে গিয়ে যদি কোন অশান্ত পরিস্থিতি তৈরি হয় তখন কি হবে সেটি হলো সংখ্যা। আমরা যারা বিশ্লেষণ করছি তারা আমরা দেখছি যে হ্যাঁ শান্তিপূর্ণ পথে হাঁটলেও সমস্যার সমাধান হচ্ছে না। আমি যদি ভূ রাজনৈতিক ক্যানভাসে থাকি এই রোহিঙ্গা সমস্যা এটি তৈরি করা এবং রোহিঙ্গাদের বাংলাদেশের মাটিতে ধরে রাখা ক্ষেত্রে আমরা দেখলাম অনেক উদ্যোগ ব্যর্থ হয়েছে। তো এইসব উদ্যোগগুলো খুব যে খারাপ উদ্যোগ ছিল বা অসম্পূর্ণ উদ্যোগ ছিল সেটা আমি বলবো না, খুব প্রস্তুতিমূলক উদ্যোগ ছিল, সেগুলো ব্যর্থ হলো। এই ব্যর্থতার পেছনে
আমরা বোধহয় এবার তহিদ একটু ডক্টর আইনুল নিশাদের মন্তব্য জানতে চাই। ডক্টর আইনুল নিশাদ, আপনার কাছে একটা প্রশ্ন আসে যে আমরা জানি যে তিস্তা নদীর পানি বন্টনটা ভারতের অভ্যন্তরীণ বিষয়ও কিছুটা হয়ে দাঁড়িয়েছে। এই যে কিছুক্ষণ আগেই আমি বলছিলাম যে মনমোহন সিং এর সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতার কারণে সেটা হয়নি, এখন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা অন্যরকম ইকুয়েশন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর যে সম্পর্ক অভ্যন্তরীণ রাজনীতিতে এটা অনেক বিপরীত, একেবারে দায়ে কাজ করার মতো সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। গত নির্বাচনে আমরা সেটা লক্ষ্য করলাম। তো নরেন্দ্র মোদী কি এই সুযোগটা নেবেন তিস্তার পানি বন্টনে বাংলাদেশকে সহযোগিতা করতে?
দেখেন, আমি তো টেকনিক্যাল লোক।
জি,
রাজনীতিবিদরা কি করেন, কি ভাবেন, কিভাবে এগোবেন, এটা আমার আগে যিনি কথা বললেন মেজর জেনারেল রশিদ হয়তো ভালো বলতে পারবেন।
আচ্ছা জি, আপনি টেকনিক্যাল বলেন।
আমার বক্তব্য খুব পরিষ্কার, আমার বক্তব্য খুব পরিষ্কার। 50-এর দশকে 51-52 থেকে আলোচনা শুরু হয়েছে, হতে হতে 2011-তে এই যে চুক্তি হবে অন্তর্বর্তীকালীন চুক্তি, কারণ এটা শুকনো মৌসুমের প্রবলেমটা সলভ করবে, সারা বছরের প্রবলেমটা সলভ করবে না। তার একটা চুক্তির খসড়া দুই দেশের আধিকারিকরা চূড়ান্ত করে অনুস্বাক্ষর করে রেখেছে। এখন বাকি ছিল ঘটা করে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পানি মন্ত্রীরা সেটা সই করবেন এবং সেটা কার্যকর হবে। এখন একটা জিনিস হচ্ছে কি, অনেক আগে 80-এর দশকে একবার একটা ইন্টারিম এগ্রিমেন্টের কথাবার্তা হয়েছিল। আমরা দেখেছি যে ভারত সবসময় ভারতের হিসেবে বাংলাদেশে কতটুকু পানি দেওয়া উচিত সেরকম একটা পরিমাণ পানি দিত, যেটাতে আমরা মনে করি যে এটা একটা ফর্মাল এগ্রিমেন্টের মাধ্যমে পাওয়া উচিত বাংলাদেশের। হ্যাভিং সেড দ্যাট, আমরা 2011-এর পরে দেখলাম যে ভারত একতরফা ভাবে পানি প্রত্যাহার করে ঘাটিতে বাংলাদেশের পানিটাকে শূন্য করে দিয়েছে। আমি এর মধ্যে পশ্চিমবঙ্গকে টানব না, আমি এটাতে বলবো যে দিল্লির কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এটা যে একটা ন্যায়সঙ্গত ন্যায়ানুগ একটা ব্যবস্থাতে আসা এবং এটা প্রাতিষ্ঠানিক ভাবে এই চুক্তিটা সম্পন্ন করা। এখন পরের পয়েন্ট আমার হচ্ছে যে এখন পর্যন্ত ভারতের কোন নেতা কেউ বলেননি যে এই চুক্তিটা হওয়া উচিত না, কিংবা এটা তারা বারবার বলছেন আমাদের অভ্যন্তরীণ কারণে কিছুটা সময় লাগছে, আপনারা একটু ধৈর্য ধরুন। এই হচ্ছে বর্তমান অবস্থা। ঠিক আছে, এবার যদি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার এই সফরে ভারত যদি সেখানে এটা সমাধান না করতে পারে আমরা অপেক্ষা করব, কিন্তু এই যে কাঠামোটা হয়ে আছে এটা অত্যন্ত মানে কি বলবো, দুই দেশ তো এগ্রি করেছে এটা, কাজে আভ্যন্তরীণ প্রবলেম তাদের পলিটিক্যাল প্রবলেম তাদেরকে সলভ করতে হবে। কিন্তু আমি আমার কথাটাকে অন্যদিকে নিয়ে যেতে চাই। 2011-তে দুই দেশের মধ্যে যে দীর্ঘমেয়াদী সহযোগিতার ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছে, যে অবকাঠামো তৈরি হয়ে আছে, তার 2 নম্বর ধারাতে বলা হচ্ছে যে এখন থেকে দুই দেশ প্রতিটি নদীর জন্য অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তুলবে। আমি মনে করি তিস্তা চুক্তিটা আমাদের শেখ ডক্টর সরি আমাদের প্রধানমন্ত্রীর এই সফরই হোক কিংবা পরবর্তী সফরই হোক, যখনই হোক, এটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন শুকনো মৌসুমের একটা সমাধান। কিন্তু তিস্তাতে আমাদের আরো সমস্যা আছে। এই বছর তিস্তা ধরলা দুধকুমার এলাকাতে যে হ্যাভক চলেছে, যে প্রকৃতির যে তাণ্ডব কাণ্ড চলেছে, প্রচন্ড বন্যা হয়েছে, গাইবান্ধা কুড়িগ্রাম এই সমস্ত অঞ্চলে কয়েকবার পানি উঠেছে। তিস্তাতে পানির লেভেলটা বর্ষার সময় সর্বকালের পানির স্তরটা অতিক্রম করেছে, তিস্তা ব্যারাজ ক্ষতির সম্মুখীন হচ্ছিল বাংলাদেশেরটা। যেটাই হোক, এখন এটার জন্য যদি অববাহিকা ভিত্তিক দুই দেশের বিশেষজ্ঞরা একসাথে বসে পুরো অববাহিকার জন্য একটা পরিকল্পনা করেন, দুই দেশেরই মঙ্গল হবে। এই জন্য বলছি দুই দেশের মঙ্গল হবে। এখন শুকনো মৌসুমে পানি আছে 6,000-7,000 কিউসেক, ভারতের একার চাহিদাই তো হচ্ছে 16,000 কিউসেক, আমাদের চাহিদা হচ্ছে 8,000 কিউসেক। অর্থাৎ শুকনো মৌসুমের পানি কারোই পুরো চাহিদাকে মিটায় না, ভারতেরও চাহিদাকে মিটায় না। কাজেই শুকনো মৌসুমের পানির প্রবাহটাকে বাড়াতে হবে, অগমেন্ট বলি আমরা, অগমেন্টেশন করতে হবে। এইটা অগমেন্টেশন করতে গেলে ভারতের উজানের দিকে পাহাড়ি এলাকাতে বর্ষার পানিটা ধরে রাখতে হবে। একটা সুবিধা হচ্ছে এখানে গঙ্গা কিংবা ব্রহ্মপুত্রের ক্ষেত্রে 3 বা 4টি দেশ জড়িত, এখানে পুরোটাই ভারত আর বাংলাদেশের মধ্যে। দ্বিপাক্ষিক ভাবে ভারতের বিশেষজ্ঞরা বসে তারা সারা বছরের জন্য একটা সমাধান করতে পারেন। এর সাথে শীতকালে পরিবেশের ব্যাপারটা আছে, মাছের প্রজননের ব্যাপার আছে, প্রয়োজন মতে নৌ চলাচলের সুবিধা তৈরি করা যেতে পারে। তো অনেক কিছু অববাহিকা ভিত্তিক হতে পারে। আমাদের এই যে পুরনো বর্ডারে শেয়ার যেটা আছে, পানি আছে, এটাকে ভাগাভাগি করা, এটা তো করতেই হবে। কিন্তু দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা আমার আশা থাকবে যে এই মিটিং এ বাংলাদেশ এবং ভারত আবার শুরু করবে। আমরা খবরের কাগজে দেখেছি কিছুদিন আগে ভারতের পানি সচিব এসেছিলেন, তারা সেখানে আরো তিস্তা সহ সাত আটটা নদী নিয়ে অববাহিকা ভিত্তিক আলোচনা শুরু করার কথা বলছেন, বাকি নদীগুলোর ক্ষেত্রে বন্টন ব্যবস্থা কি হবে,
অন্য নদীগুলোর কি অবস্থা এবং সেখানেও কি আসলে বাংলাদেশ তার ন্যায্য হিস্সাটা পাচ্ছে?
আমি তো হিস্সাতে আমার আপত্তি।
জি
দেখেন, 1972 সালে মার্চ মাসে তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী, বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে যৌথ নদী কমিশন সেট আপ করেছিলেন, তার প্রথম বক্তব্যটাই হচ্ছে যে আমাদের দুই দেশের মধ্যে অভিন্ন নদীগুলোকে এমন ব্যবস্থাপনায় আনতে হবে যে দুই দেশের জনসাধারণ এটা দ্বারা উপকৃত হন। এবং তখন ফারাক্কাটা যেহেতু সেখানে একই তো তলানি পানি, কারণ পানিটা তো তুলে নেয় ভারতের উজানের প্রভিন্স গুলো, উত্তরপ্রদেশ, কি বলবো, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ ইত্যাদি, ফারাক্কাতে আসে তো তলানি, অবশিষ্ট পানি, সেটার দিকে আমাদের পলিটিক্যাল নজর যাচ্ছে। আমি তো মনে করি প্রত্যেকটা নদী অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা করতে হবে। যেমন ধরুন গোমতী, আমরা লক্ষ্য করেছি খুব আনন্দের সাথে এবং আগ্রহের সাথে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলছেন যে গোমতী দিয়ে কেন দুই দেশের মধ্যে নৌ চলাচল স্থাপিত হবে না। গোমতী, উজানে, মহারানী কিংবা আরো কয়েকটি অবকাঠামো আছে, যে কারণে শীতকালের পানিটা কিন্তু ইতিমধ্যে অগমেন্টেড হয়েছে, ইতিমধ্যে যে অবকাঠামো আছে, মানে প্রত্যেকটা অববাহিকা ধরে যতক্ষণ না আমরা এই সমস্যা, আমি তো সমস্যা দেখছি না, আমি দেখছি দুই দেশের মধ্যে যে সুযোগ আছে। আমাদের প্রধানমন্ত্রী তো সেটা নিয়েই আমার ধারণা যে উনি গেছেন যে আমরা প্রত্যেকটা নদী নিয়েই যে আলাপ আলোচনার প্রয়োজন আছে সেটার মাধ্যমে যৌথভাবে সারা বছরের জন্যে শুধু শীতকালের কথা ভাবলে হবে না, বর্ষাকালে বন্যার কথাও ভাবতে হবে। আজকে ধরুন পদ্মাতে আমাদের যে প্রচন্ড বন্যা হচ্ছে, অক্টোবর মাসের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ ভয় আছে। আমাদের যদি উপরে উপযুক্ত পরিমাণ জলাধার থাকতো, নেপালে জলাধার থাকতো, এটা ভারত, বাংলাদেশ, নেপাল মিলে যৌথভাবে ব্যবস্থাপনা করতে পারত, তাহলে বন্যাটা থাকতো না। কাজেই আমি মনে করি আমরা যেটা দীর্ঘদিন ধরে বলে আসছি, যেটা 2011 স্বীকৃত হয়েছে কিন্তু তারপরে 5-6 বছর কিছু তেমন অগ্রগতি হয়নি, সেটার দিকেও নজর দেওয়া উচিত। অর্থাৎ তিস্তার অন্তর্বর্তীকালীন চুক্তি সই হতেই হবে, কারণ এটা হলে শুকনো মৌসুমের একটা সমাধান হবে না, কারণ এটা ভারতের চাহিদা মিটবে না, বাংলাদেশের চাহিদা মিটবে না। ডক্টর আনুনিশা, অধিকার প্রতিষ্ঠিত হবে, একটা অবকাঠামো প্রতিষ্ঠিত হবে।
জি, আবারও আপনার কাছে
ফিরে সেটা আমি 30 সেকেন্ডে শেষ করছি। চুক্তি থেকে লেখা আছে আমি পড়িনি কিনা আমি জানি না, কিন্তু সেখানে সারা বছরের অববাহিকা ভিত্তিক সমস্যা সমাধানের ইঙ্গিত কিংবা প্রতিশ্রুতি থাকা উচিত বলে আমি মনে করি।
জি, আমাদের অনেক শ্রোতা ফোন করেছেন, আমাদের সঙ্গে সংযুক্ত হতে চান, প্রশ্ন বা মন্তব্য করতে চান। দুঃখিত, আমরা সময়ভাবে হয়তো সবার প্রশ্ন নিতে পারবো না, একজনের প্রশ্ন নিব। আমরা একজনের প্রশ্ন একটু শুনে আসতে চাই। হ্যালো,
হ্যালো, আমি আমি বলতে চাই যে প্রধানমন্ত্রী ভারত সফর, আমরা আশাবাদী যে আমাদের দ্বিপাক্ষিক চুক্তিগুলো ভালোভাবে সম্পূর্ণ হবে, আর সর্বোচ্চ পরিমাণ আমাদেরকে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা পাবো এবং ফ্যাসিলিটি পাবো। আর নদীর বিষয়ে, নদীর পানির বিষয়ে, তিস্তা নদীর পানির বিষয়ে, আমরা যাতে বর্ষাকালেও যে তারা পানি চাইরা দেয়, আবার শীতকালে পানি বন্ধ করে দেয়, এই বিষয়গুলো যাতে সমঝোতার মধ্যে আসে, শীতকালেও পানি ঠিকমতো দেয়, আবার
বর্ষাকালেও। আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনার প্রশ্ন পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানটি আসলে ফেসবুকেও যাচ্ছে এবং সেক্ষেত্রে দুটি মন্তব্য একটু ছোট্ট করে শুনিয়ে তারপর আপনাদের দুজনের কাছে আসবো। বাংলাদেশ থেকে একজন দর্শক যিনি মন্তব্য করেছেন, জুবায়ের চৌধুরী, তিনি বলেছেন আসলে তিস্তা বা অসমের এনআরসি নিয়ে ভারতকে বিশ্বাস করার কোনো কারণ নেই, এটি হচ্ছে একটি মন্তব্য। এবং আরেকটি মন্তব্য শঙ্কর হালদার, তিনি বলেছেন তিস্তার জন্য, তিস্তার জল বাংলাদেশ পাবেই, কেবলমাত্র সময়ের অপেক্ষা। অর্থাৎ এই মন্তব্য দুটি এই কারণেই পড়লাম যে দুটো দেশের মানুষের দু ধরনের মন্তব্য, অনেক ধরনের বিরূপ পরিস্থিতি রয়েছে। স্বপ্ন, দুজন অতিথির কাছে খুব সংক্ষেপে 30 সেকেন্ড।
আমি একটা কথা ডক্টর আইনুনের সাথে কাছে যাচ্ছি আবার। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ওপরের দিকে যে প্রবাহ, পানির যে প্রবাহ, সেটা উত্তর ভারতে এবং অন্যত্র চলে যাচ্ছে। এবং এটা সত্যি কথা যে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর এবং অন্যান্যতেও জায়গায়ও পানির অভাব দেখা দিয়েছে। 1996 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হচ্ছিল এবং মমতা এই অভিযোগটাই করছিলেন। কিন্তু তাহলে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য কিংবা নিচের দিকে যে সমস্ত রাজ্য, তারা অভ্যন্তরীণভাবে এই সমস্যা সমাধানের জন্য যাচ্ছে না কেন? উত্তর ভারতে সমস্ত পানি চলে যাচ্ছে কেন?
এটা তো আমার কাছে খুব মজা লাগে যে পশ্চিমবঙ্গ এবং বিহার বাংলাদেশের সাথে বাংলাদেশকে কি করে কম পানি দেওয়া যায় সেটার ব্যাপারে তারা সোচ্চার, মমতা ব্যানার্জি কিংবা নীতিশ কুমার। কিন্তু তাদের যে পুরো পানিটা উপর থেকে তুলে নিয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ কিংবা হিমাচল কিংবা উত্তরাঞ্চল কিংবা হরিয়ানা কিংবা পাঞ্জাব কিংবা মধ্যপ্রদেশের ব্যাপারে, তাদের কোনো কথা বলার সাহস নেই। সেই জন্যই অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা হলে তাদেরও বোধ হয় কিছু সাহস হবে, তাদের ভাগের পানিটা যে উত্তরপ্রদেশ নিয়ে যাচ্ছে সে ব্যাপারে তারা কথা বলতে পারবে।
জি, আমরা অনুষ্ঠান শেষ করব, একদম আমরা শেষ পর্যায়ে রয়েছি। আপনাদের দুজনের কাছে অনুরোধ, যদি 20 সেকেন্ডের মধ্যে আপনারা শেষ করতে পারেন। মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রশিদ, দু দেশের মানুষের মধ্যে বৈরিতা,
আমি 20 সেকেন্ডই বলে ফেলছি। প্রথমে যিনি প্রশ্ন করেছিলেন তার মতামতের সাথে আমি পুরোপুরি একমত, আশাবাদী আলোচনার মাধ্যমে দুই দেশের সকল সমস্যা দূর হবে।
আমি দেখি যে মানে যেদিকে আমি বলি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশের সাথে যে পরিমাণ সম্পর্কের মধুরতা আমি এই দক্ষিণ এশিয়া কেন অনেক জায়গাতে আমি দেখি না। এখানে শুধু সরকারের মধুরতা তা নয়, জনগণের ভিতরেও একটি আত্মিক সম্পর্ক।
আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।
সেই সম্পর্কটা এখন অনেক উষ্ণ আছে এবং একটি জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশ ভারত তাদের বড় বড় সমস্যাগুলো ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ম্যারিটাইম।
আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানটি আজকে শেষ করতে হচ্ছে।
আপনাদের ধন্যবাদ এবং আমাদের এই আলাপন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।